আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসপ্তাহে রিসালা 103 টি সুন্নাত ও আদব। এই বিষয়বস্তু 550 টি সুন্নাত ও আদবের 13 থেকে 30 পৃষ্ঠা হতে সংগৃহীত। আত্তারের দোয়া। হে মোস্তফার প্রতিপালক, যে কেউ এই 103 টি সুন্নাত ও আদব পুস্তিকাটি পাঠ করে বা শুনে নিবে তাকে সুন্নাত অনুযায়ী ইতিকাফ করার তৌফিক দান করো এবং তাকে বিনা হিসেবে ক্ষমা করো। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি পান করা 13টি সুন্নত ও আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী। নাম্বার এক, উটের ন্যায় এক নিঃশ্বাসে পান করো না, বরং দুই বা তিন নিঃশ্বাসে পান করো, আর পান করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করো এবং পান করার পর আলহামদুলিল্লাহ বলো। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পাত্রে শ্বাস নেয়া কিংবা তার মধ্যে ফুঁক দেয়া নিষেধ করেছেন। হযরত মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, পানি পান করার পাত্রে নিঃশ্বাস নেওয়া চতুষ্পদ জন্তুর কাজ, এছাড়া নিঃশ্বাস কখনো বিষাক্ত হয়ে থাকে, তাই মুখ পাত্র থেকে পৃথক করে শ্বাস নিন, অর্থাৎ শ্বাস নেয়ার সময় গ্লাস মুখ থেকে সরিয়ে নিন। গরম দুধ কিংবা চা ফুঁক দিয়ে ঠান্ডা করবেন না, কিছুক্ষণ অপেক্ষা করুন, অতঃপর ঠান্ডা হয়ে গেলে পান করে নিন। তবে দুরুদে পাক ইত্যাদি পাঠ করে শিফা নিয়তে ফুঁক দেওয়াতে সমস্যা নেই। নাম্বার তিন, পান করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। নাম্বার চার, চুষে ছোট ছোট ঢোকে পান করুন, বড় বড় ঢোকে পান করার দ্বারা লিভারের রোগ সৃষ্টি হয়ে থাকে। পাঁচ, পানি তিন নিঃশ্বাসে পান করুন। ছয়, বসে ডান হাতে পান করুন। সাত, লোটা ইত্যাদি দ্বারা অজু করলে অবশিষ্ট পানি পান করা 70টি রোগের শিফা, কেননা এটা আবে জমজম শরীফের সাদৃশ্য রাখে। এই উভয় অর্থাৎ অজুর অবশিষ্ট পানি ও জমজম শরীফ ব্যতীত অন্য কোনো পানি দাঁড়িয়ে পান করা মাকরু। এই উভয় পানি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পান করুন। আট, পান করার পূর্বে দেখে নিন পানিতে কোনো ক্ষতিকর জিনিস তো নেই। নয়, পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলুন। দশ, হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করুন, প্রথম নিঃশ্বাসের পর আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নিঃশ্বাসের পর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এবং তৃতীয় নিঃশ্বাসের পর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম পাঠ করুন। এটা একটি উত্তম কাজ, না করলেও সমস্যা নেই, আর শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলার দ্বারাও সুন্নত আদায় হয়ে যাবে। এগারো, গ্লাসে অবশিষ্ট মুসলমানদের পরিষ্কার পরিচ্ছন্ন উচ্ছিষ্ট পানি ব্যবহার উপযোগী হওয়া সত্ত্বেও অনর্থক ফেলে দেওয়া উচিত নয়। বারো, বর্ণিত আছে সুরুল মুমিনি শিফাউন, অর্থাৎ মুসলমানের উচ্ছিষ্টতে শিফা রয়েছে। ১৩, পান করার কিছুক্ষণ পর খালি গ্লাসের দিকে তাকালে দেখবেন কিনারা থেকে প্রবাহিত হয়ে কয়েক ফোঁটা পানি নিচে একত্রিত হয়েছে, সেগুলো পান করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানাহারের 32টি সুন্নত ও আদব। নাম্বার এক, খাবার কেবল স্বাদের জন্য খাবেন না, বরং খাবার সময় এটা নিয়ত করে নিন, আল্লাহ পাকের ইবাদতে শক্তি অর্জন করার জন্য আহার করব। দুই, ক্ষুধা থেকে কম খাওয়া উচিত এবং পূর্ণ ক্ষুধা অনুযায়ী, অর্থাৎ ক্ষুধা একেবারে অবশিষ্ট থাকে না এমন করে আহার করা মুবাহ, অর্থাৎ না গুনাহ না সওয়াব, কেননা সেটার সঠিক উদ্দেশ্য হতে পারে যে শক্তি বেশি হবে, আর ক্ষুধা থেকে বেশি খাওয়া হারাম। বেশি অর্থ হলো এতটুকু খাওয়া যার ফলে পেট খারাপ হওয়ার প্রবল আশঙ্কা থাকে, যেমন ডায়রিয়া হয়ে যাওয়া আর শরীর খারাপ হয়ে যাওয়া। অনুরূপভাবে সুস্থ ব্যক্তি এমন খাদ্য ব্যবহার করা গুনাহ, যার ফলে অসুস্থ হয়ে যাওয়ার প্রবল ধারণা থাকে। এভাবে রোগীর এমন অসতর্কতা অবলম্বন করা যার ফলে রোগ বৃদ্ধি হওয়ার প্রবল ধারণা থাকে, যেমন অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। তিন, ক্ষুধা থেকে কম খাওয়া অগণিত উপকারিতার সমষ্টি, কেননা প্রায় 80% রোগ পেট ভরে আহার করার কারণে হয়ে থাকে, তাই ক্ষুধা অবশিষ্ট থাকা অবস্থায় হাত গুটিয়ে নিন। চার, অধিকাংশ দস্তরখানার উপর ইবারত লেখা থাকে, যেমন কবিতা কিংবা কোম্পানি ইত্যাদির নাম, এমন দস্তরখানা ব্যবহার করা সেটার উপর খাবার খাওয়া উচিত নয়। পাঁচ, আহারের পূর্বে এবং পরে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। ছয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাবারের পূর্বে ও পরে ওযু করা অর্থাৎ কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা রিজিকে প্রশস্ততা আনে এবং শয়তানকে দূর করে দেয়। ৭. খাবার খাওয়ার সময় জুতা খুলে নিন, এতে পা আরাম পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা খাবার খাবে তখন তোমাদের জুতা খুলে নাও, কারণ এটা তোমাদের পায়ের জন্য প্রশান্তির কারণ। নাম্বার ৮. খাবারের সময় বাম পা বিছিয়ে দিন এবং ডান হাঁটু দাঁড় করিয়ে রাখুন, কিংবা নিতম্বের উপর ভর দিয়ে বসে যান আর উভয় হাঁটু দাঁড় করিয়ে রাখুন, অথবা উভয় পা বিছিয়ে দুজানু হয়ে বসে যান। নাম্বার ৯. ইসলামী ভাই হোক কিংবা ইসলামী বোন, যখনই খাবার খাওয়ার জন্য বসবেন তখন অবশ্যই চাদর কিংবা জামার আঁচলের মাধ্যমে পর্দার উপর পর্দা করুন। ১০. তরকারি কিংবা চাটনির পাত্র রুটির উপর রাখবেন না, খালি মাথায় আহার করা আদবের পরিপন্থী এবং তার কারণে রুজির মধ্যে সংকীর্ণতা হয়ে থাকে। ১২. বাম হাতের মাধ্যমে জমিনের উপর হেলান দিয়ে খাওয়া মাকরু। ১৩. মাটির পাত্রে আহার করা উত্তম, কারণ যে তার ঘরে মাটির পাত্র তৈরি করে ফেরেশতারা তার ঘর জিয়ারত করতে আসে। ১৪. দস্তরখানে সবজি থাকলে ফেরেশতা অবতীর্ণ হয়। ১৫. শুরু করার পূর্বে এই দোয়া পড়ে নিন, যদি খাবার কিংবা পানিতে বিষ থাকে তাহলে ইনশাআল্লাহ প্রভাব ফেলতে পারবে না। দোয়াটি হল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অনুবাদ: আল্লাহ পাকের নামে আরম্ভ করছি, যার নামের বরকতে জমিন ও আসমানের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারবে না, হে চিরঞ্জীবী ও চিরস্থায়ী। যে দোয়ায় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এর স্থলে ওয়া হুয়া সামিউল আলিম রয়েছে, সেটা ফজিলত তিরমিজি ও ইবনে মাজাহ এভাবে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার এই বাক্য বলবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলিম, তাহলে তাকে কোনো বস্তু ক্ষতি সাধন করতে পারবে না। নাম্বার ১৬. যদি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ভুলে যান, তবে খাবারের মাঝে স্মরণে আসলে এভাবে বলুন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহ। অনুবাদ: আল্লাহ পাকের নামে আরম্ভ ও শেষ। ১৭. প্রথমে এবং শেষে লবণ খান, কেননা এটা সুন্নত আর এর ফলে ৭০টি রোগ দূরীভূত হয়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লবণাক্ত জিনিস খাবারকে লবণের হুকুমে অন্তর্ভুক্ত করেছেন। নাম্বার ১৮. ডান হাতে আহার করুন, বাম হাতে খাওয়া পান করা লেনদেন করা শয়তানের রীতি। অধিকাংশ ইসলামী ভাই গ্রাস তো ডান হাতেই খায়, কিন্তু যখন মুখের নিচে বাম হাত রাখে তখন অনেক সময় দানা সে হাতে পতিত হয় আর তা বাম হাতেই খেয়ে নেয়। এভাবে দস্তরখানে পতিত খাদ্যকণা বাম হাতেই খেয়ে নেয়, তাদের সেই বাম হাতে দানা ডান হাতে নিয়ে মুখে দেয়া উচিত। ১৯. বাম হাতে রুটি নিয়ে ডান হাত দ্বারা ছেড়া অহংকার দূর করার মাধ্যম। একাকি খাওয়ার সময় হাত বাড়িয়ে বর্তন কিংবা তরকারির বাসনের মাঝখানে উঁচু করে রুটি ও পাউরুটি ইত্যাদি ছিঁড়ার অভ্যাস করুন। এভাবে রুটির ক্ষুদ্রাংশ কিংবা রুটিতে তিল থাকলে তা প্লেটে পতিত হবে, অন্যথায় দস্তরখানাতে পতিত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। ২০. তিন আঙ্গুল অর্থাৎ মধ্যমা, শাহাদাত এবং বৃদ্ধা আঙ্গুল দ্বারা খাবার খাবেন, কেননা এটা সুন্নতে আম্বিয়া আলাইহিমুসসালাম। যদি ভাতের দানা পৃথক পৃথক হয় এবং তিন আঙ্গুল দিয়ে লোকমা বানানো সম্ভবপর না হয়, তবে চার কিংবা পাঁচ আঙ্গুল দিয়ে খেতে পারেন। ২১. ছোট লোকমা নিন আর এমন সতর্কতার সাথে খান যেন চাপাত চাপাত আওয়াজ সৃষ্টি না হয়। এভাবে চিবিয়ে খান যেন মুখের খাবার পাতলা হয়ে যায়, এভাবে করার কারণে হজমকৃত লালাও ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে। যদি ভালোভাবে চিবানো ব্যতীত গিলে ফেলেন তবে হজম করার জন্য পাকস্থলীকে ভীষণ কষ্ট করতে হবে আর এভাবে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে, সুতরাং দাঁতের কাজ ভুরি দ্বারা করাবেন না। ২২. প্রতিটি লোকমা ইয়া ওয়াজিদু পাঠ করার দ্বারা পেটে নূর সৃষ্টি হয় আর রোগ দূর হয়। ২৩. খাবার থেকে অবসর হওয়ার পর প্রথমে মধ্যমা, অতঃপর শাহাদাতের আঙ্গুল এবং শেষে বৃদ্ধা আঙ্গুল তিনবার করে চেটে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর আঙ্গুল মোবারক তিনবার চেটে নিতেন। যদি তিনবার চেটে নেওয়ার পরও আঙ্গুলে খাদ্যের প্রভাব অবশিষ্ট থাকে, তবে আরও এতবার চেটে নিন যেন খাদ্যের প্রভাব চলে যায়। ২৪. পাত্রও চেটে নিন। হাদিসে পাকে রয়েছে, খাবারের পর যে ব্যক্তি পাত্র চেটে নেয় তবে সেই পাত্র তার জন্য দোয়া করে এবং বলে, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুক, যেভাবে তুমি আমাকে শয়তান থেকে মুক্ত করেছ। অন্য এক বর্ণনায় রয়েছে, পাত্র অর্থাৎ প্লেট তার জন্য ক্ষমা প্রার্থনা করে। ২৫. হযরত সাইয়েদুনা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে খাওয়ার পর পাত্রকে চেটে নিবে এবং ধৌত করে পান করে নিবে, সে গোলাম মুক্ত করা সওয়াব পাবে। আর পতিত টুকরো উঠিয়ে খাওয়া জান্নাতি হুরের মহারানা স্বরূপ। ২৬ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পতিত খাবার তুলে খেয়ে নিবে সে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে এবং তার সন্তান সন্ততিদের মধ্যে কল্যাণ থাকে। ২৭ আহারের পর দাঁত খিলাল করুন। ২৮ আহারের পর পূর্বে ও পরে দুরূদ শরীফের সাথে এই দোয়া পাঠ করুন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। অনুবাদ, আল্লাহ পাকের শুক্রিয়া যিনি আমাদেরকে পানাহার করিয়েছেন ও আমাদেরকে মুসলমান বানিয়েছেন। ২৯ যদি কেউ আহার করালো তবে এই দোয়া পাঠ করুন, আল্লাহুম্মা আতইমমান আতআমানি ওয়াসকিমান সাকানি। অনুবাদ, হে আল্লাহ পাক, তাকে আহার করান যিনি আমাকে আহার করিয়েছেন এবং তাকে পান করান যিনি আমাকে পান করিয়েছেন। ৩০ আহারের পর সূরা ইখলাস ও সূরা কুরাইশ পাঠ করে নিন। ৩১ খাবার খাওয়ার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে মুছে নিন। ৩২ হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, খাবারের পর অজু অর্থাৎ কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা উন্মাদনার রোগ দূরীভূত করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়তার বন্ধন অটুট রাখা সংক্রান্ত ১৩টি সুন্নত ও শিষ্টাচার। নাম্বার ১, আল্লাহর বাণী, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ পাককে ভয় করো, যার নাম নিয়ে প্রার্থনা করো আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো। উক্ত আয়াতে মুবারাকার পাদটিকায় তাফসিরে মাজহারির মধ্যে রয়েছে, অর্থাৎ তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেঁচে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি আল্লাহ পাক ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে তার উচিত আত্মীয়তার বন্ধন অটুট করা। ৩ কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়াতলে ৩ প্রকার লোক থাকবে, তাদের মধ্যে একজন হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী। ৪ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ৫ লোকদের মধ্যে সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে অধিকারে কুরআনে কারিম তেলাওয়াতকারী, অধিক খোদাভীরু, সবচেয়ে বেশি সৎকাজের আদেশদাতা এবং অসৎ কাজ থেকে নিষেধকারী এবং সবচেয়ে বেশি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষাকারী। ৬ নিঃসন্দেহে সর্বোত্তম সদকা হল সেটা যা শত্রুতা গোপনকারী আত্মীয়দের উপর করা হয়। ৭ যে সম্প্রদায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে সেই গোত্রের উপর আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় না। ৮ যে এটা পছন্দ করে যে তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তার উচিত যে তার উপর নির্যাতন করে তাকে ক্ষমা করা আর যে বঞ্চিত করে সে তাকে দান করা, আর যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক বজায় রাখা। ৯ হযরত সাইয়েদুনা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার ১০টি উপকার রয়েছে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়, লোকদের খুশির কারণ হয়, ফেরেশতারা আনন্দিত হয়, মুসলমানদের পক্ষ থেকে তার প্রশংসা করা হয়, শয়তান কষ্ট পায়, আয়ু বৃদ্ধি পায়, রিজিকের মধ্যে বরকত হয়, মৃত বাবা মা দাদা দাদি অর্থাৎ মুসলমান দাদা দাদি খুশি হয়, পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, উফাতের পর তার সওয়াব বৃদ্ধি পায়, কেননা লোকেরা তার জন্য কল্যাণের দোয়া করে থাকে। নাম্বার ১০ বাহারে শরীয়ত তৃতীয় খণ্ড ৫৫৮ থেকে ৫৬০ পৃষ্ঠায় রয়েছে, আত্মীয়তার বন্ধনের অর্থ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অর্থাৎ আত্মীয়দের সাথে কল্যাণকর ও উত্তম আচরণ করা। সকল উম্মত এই বিষয়ে একমত যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। যে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা ওয়াজিব তারা কারা? কতিপয় উলামায়ে কিরাম বলেন তারা হল জোরাহেম মাহরাম, অর্থাৎ কতিপয় লোক বললেন তা দ্বারা উদ্দেশ্য জোরাহেম মারহাম হোক বা না হোক, অর্থাৎ গ্রহণযোগ্য উক্তি হল দ্বিতীয় উক্তি। হাদিসে পাকে সাধারণভাবে কোনো সীমাবদ্ধতা ব্যতীত আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেয়া হয়েছে, আর পবিত্র কুরআন শরীফে সাধারণভাবে কোনো সীমাবদ্ধতা ব্যতীত জাউল কুরবা অর্থাৎ আত্মীয় স্বজন বলা হয়েছে। কিন্তু এটা আবশ্যক যে যেহেতু আত্মীয়তার মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, অনুরূপভাবে সম্পর্ক বজায় রাখা অর্থাৎ আত্মীয়দের সাথে উত্তম আচরণের স্তরের মধ্যে পার্থক্য রয়েছে। মাতা পিতার মর্যাদা সবচেয়ে বেশি, এরপর জোরাহেম মারহাম, এরপর জোরাহেম মাহরামের অর্থাৎ সেই আত্মীয় যাদের সাথে বিবাহ সর্বদার জন্য হারাম, এরপর অবশিষ্ট আত্মীয় স্তর অনুযায়ী অর্থাৎ আত্মীয়তার ক্ষেত্রে নিকটতম স্তর অনুযায়ী। নাম্বার ১১ সিলা রেহমি অর্থাৎ আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তাদেরকে হাদিয়ে দেওয়া অর্থাৎ উপহার করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তাদেরকে হাদিয়া দেওয়া অর্থাৎ উপহার দেয়া, এবং যদি তাদের কোনো বিষয়ে তোমাদের সাহায্যের প্রয়োজন হয় তবে সে কাজে তাদের সাহায্য করা, তাদের সালাম করা, তাদের সাক্ষাতে যাওয়া, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে সদয় ও ভালোবাসা সুলভ আচরণ করা। নাম্বার 12, যদি তারা প্রবাসী থাকে তবে আত্মীয়দের নিকট চিঠি প্রেরণ করা, তাদের সাথে চিঠি আদান প্রদান অব্যাহত রাখবে যেন বিচ্ছেদ সৃষ্টি না হয়, এবং সম্ভব হলে স্বদেশে ফিরে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক দৃঢ় রাখা। এরূপ করাতে পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। ফোন অথবা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা অত্যন্ত উপকারী। 13, সিলা রেহমি অর্থাৎ আত্মীয়তার সাথে উত্তম আচরণ। এটা নয় যে সে সদ্ব্যবহার করলে আমিও সদ্ব্যবহার করব। এই জিনিস তো মূলত আদান প্রদান হয়ে যাচ্ছে, যে সে তোমার নিকট কোনো জিনিস প্রেরণ করলো তাই তুমিও তার নিকট প্রেরণ করলে, সে তোমার নিকট আসলে তুমিও তার নিকটে যাবে। প্রকৃতপক্ষে সিলাই রেহমি অর্থাৎ উচ্চ স্তরের সিলাই রেহমি হল, সে সম্পর্ক ছিন্ন করলে তুমি রক্ষা করবে, সে তোমার কাছ থেকে পৃথক হতে চাইলে, অবজ্ঞা করলে তুমি তার সাথে আত্মীয়তার হকের খেয়াল রাখবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবেশী সংক্রান্ত 15টি সুন্নত ও শিষ্টাচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টি বাণী। নাম্বার 1, আল্লাহ পাক নেককার মুসলমানদের কারণে তার আশেপাশের 100টি ঘর থেকে বিপদ আপদ দূরীভূত করে দেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মুবারাকাত তিলাওয়াত করলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বাআদাহুম বিবাআদিন লাফাসাদাতিল আরদু। কানজুল ইমান থেকে অনুবাদ। আর যদি আল্লাহ মানুষের মধ্যে থেকে এককে অন্যের দ্বারা প্রতিহত না করেন তবে অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2, আল্লাহ পাকের নিকট উত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কল্যাণকামী হয়। নাম্বার 3, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকবে না। নাম্বার 4, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরা আহার করল আর তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত রইল, অর্থাৎ পরিপূর্ণ মুমিন নয়। 5, যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল। নাম্বার 6, জিব্রাইল আলাইহিসালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি ওসিয়ত করতে থাকেন, এমনকি আমার ধারণা হল প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবে। নাম্বার 7, যে ব্যক্তি আল্লাহ পাক ও কিয়ামতের দিবসের প্রতি ইমান রাখে তার উচিত নিজের প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করা। নাম্বার 8, 40 ঘর প্রতিবেশীর অন্তর্ভুক্ত। হযরত সাইয়েদুনা ইমাম জাহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এ দ্বারা চতুর্দিকে 40 ঘর উদ্দেশ্য। নুজাতুল কারীর মধ্যে রয়েছে প্রতিবেশী কারা তা প্রত্যেকেই নিজেদের প্রচলিত পরিবেশ ও আচার আচরণ দ্বারা বুঝতে পারে। নাম্বার 9, হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রতিবেশীর হক সমূহের মধ্যে এটাও রয়েছে যে তাকে প্রথমে সালাম করবে, তার সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলবে না, তার অবস্থা সম্পর্কে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করবে না, সে অসুস্থ হলে তার সেবা করবে, বিপদের সময় তাকে সহমর্মিতা প্রদর্শন করবে এবং তাকে সঙ্গ দিবে, খুশির সময় তাকে মোবারকবাদ দিবে এবং তার সাথে আনন্দে অংশগ্রহণ করবে, তার ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, ছাদ থেকে তার ঘরের দিকে উঁকি দিবে না, তার ঘরের রাস্তা সংকীর্ণ করবে না, সে তার ঘরে যা কিছু নিয়ে যাচ্ছে সেগুলোর দেখার চেষ্টা করবে না, তার দোষ ত্রুটি গোপন রাখবে, যদি সে কোনো প্রয়োজন কিংবা বিপদে পড়ে সাথে তার সাহায্য করবে, যখন সে ঘরে অনুপস্থিত থাকবে তখন তার ঘরের হেফাজত করা থেকে উদাসীন হবে না, তার বিপক্ষে কোনো কথা শুনবে না এবং তার সহধর্মিণী থেকে দৃষ্টিকে অবনত রাখবে, তার সন্তানদের সাথে নম্রতার সুরে কথা বলবে, তার যে দিনী ও দুনিয়াবি বিষয়াদির জ্ঞান নাই সে ব্যাপারে তাকে দিক নির্দেশনা দিবে। 10, একটি ঘটনা। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে এক ব্যক্তি আরজ করল, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, আমাকে গালিগালাজ করে আর আমার উপর কঠোরতা প্রদর্শন করে। বললেন, যদি সে তোমার ব্যাপারে আল্লাহ পাকের অবাধ্যতা করে তবে তুমি তার ব্যাপারে আল্লাহ পাকের আনুগত্য করো। 11, ঘটনা। এক বুজুর্গের ঘরে অধিক পরিমাণে ইঁদুর ছিল। কেউ আরজ করল, হযরত যদি আপনি বিড়াল রাখেন তবে ভালো হয়। বললেন, আমার ভয় হচ্ছে যদি ইঁদুর বিড়ালের আওয়াজ শুনে প্রতিবেশীর ঘরে চলে যায় তখন এভাবে আমি তার জন্য সেই জিনিস পছন্দকারী হয়ে যাব যেটা আমি নিজের জন্য পছন্দ করি না। 12, বর্ণিত আছে দরিদ্র প্রতিবেশী কিয়ামতের দিন সম্পদশালী প্রতিবেশীর আঁচল ধরে বলবে, হে আমার প্রতিপালক, তাকে জিজ্ঞাসা করুন সে আমার সাথে সদ্ব্যবহার করা থেকে আমাকে কেন বঞ্চিত করেছিল আর আমার উপর তার দরজা কেন বন্ধ করেছিল। 13, এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলার ব্যাপারে এই কথা প্রসিদ্ধ রয়েছে, সে অধিকারে নামাজ রোজা ও সাদকা করে থাকে, কিন্তু এটাও রয়েছে সে তার প্রতিবেশীকে মুখ দ্বারা কষ্ট দেয়। বললেন, সে জাহান্নামী। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, অমুক মহিলা সম্পর্কে বেশি আলোচনা করা হয়, সে নফল রোজা সাদকা ও নামাজ কম আদায় করে, সে পনিরের টুকরা সাদকা করে থাকে এবং নিজের মুখ দ্বারা নিজের প্রতিবেশীকেও কষ্ট দেয় না। ইরশাদ করেন, সে জান্নাতি। ১৪ ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশী তিন প্রকারের, কতিপয় তিনটি হক রয়েছে, কতিপয় দুটি এবং কতিপয় একটি হক। যে প্রতিবেশী মুসলমান ও আত্মীয় তার তিনটি হক রয়েছে, প্রতিবেশীর হক ও ইসলামের হক আর আত্মীয়তার হক। মুসলিম প্রতিবেশীর দুটি হক, প্রতিবেশীর হক এবং ইসলামের হক, আর প্রতিবেশী কাফের হলে কেবল একটাই হক, সেটা হচ্ছে প্রতিবেশীর হক। নাম্বার ১৫ ঘটনা। সৈয়দুনা বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ তাআলা আলাইহির এক ইহুদি প্রতিবেশী সফরে গেল, তার বাচ্চাদের ঘরে রেখে গেল। রাতে ইহুদির বাচ্চারা কান্নাকাটি করছিল, তিনি জিজ্ঞাসা করলেন, বাচ্চাগুলো কেন কান্নাকাটি করছে? ইহুদি বলল, ঘরে প্রদীপ নেই, বাচ্চারা অন্ধকারে ভয় পাচ্ছে। সেদিন থেকে প্রতিদিন তিনি প্রদীপ ভালোভাবে তেল ভর্তি করে আলোকিত করে ইহুদির ঘরে পাঠিয়ে দিতেন। যখন ইহুদি ফিরে আসলো, তখন তার স্ত্রী এই ঘটনা শোনালেন। ইহুদি বলল, যে ঘরে বায়েজিদের প্রদীপ এসে গেছে সেখানে কুফরের অন্ধকার কেন থাকবে? তারা সবাই মুসলমান হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেহমানদারির ৩০টি সুন্নত ও আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৮টি বাণী। নাম্বার ১, যে ব্যক্তি আল্লাহ পাক ও কিয়ামতের দিনের উপর ইমান রাখে তার উচিত মেহমানের সম্মান করা। মুফাসসিরে কুরআন হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, মেহমানের সম্মান হলো তার সাথে উৎফুল্লতার সাথে অর্থাৎ মুচকি হেসে ভালোভাবে সাক্ষাৎ করা, তার জন্য খাবার ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করা, যথাসম্ভব নিজের হাতে তার খিদমত করা। নাম্বার ২, যে ব্যক্তি আল্লাহ পাক ও কিয়ামত দিবসের উপর ইমান রাখে তার উচিত মেহমানকে কষ্ট না দেয়া। ৩, যখন কোনো মেহমান কারো কাছে আসে তখন সে তার রিজিক সাথে নিয়ে আসে, আর যখন সে বিদায় নিয়ে যায় তখন ঘরের মালিকের গুনাহ ক্ষমা করার মাধ্যম হয়ে যায়। ৪, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, হজ আদায় করলো, রমজানের রোজা রাখলো এবং মেহমানদারি করলো, সে জান্নাতে প্রবেশ করবে। ৫ নম্বর, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও মেহমানদারি করে না তার মাঝে কল্যাণ নেই। ৬, মানুষের জন্য এটা বড় মূর্খতা হলো সে মেহমান থেকে খিদমত নিবে। ৭, মেহমানকে দরজা পর্যন্ত বিদায় দিতে যাওয়া সুন্নত। নাম্বার ৮, যে ঘরে খাওয়া দাওয়া হয় তার মাঝে কল্যাণ ও বরকত এত দ্রুত আসে যত দ্রুত উটের কুজের দিকে ছুরি চলে। হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ যে ঘরে মেহমান দর্শক সাক্ষাৎকারী লোক খাবার খেতে থাকে সেখানে বরকত থাকে, অন্যথায় নিজেদের ঘর বাড়িতে তো প্রত্যেকেই খেয়ে থাকে, উটের কুজের মধ্যে হাড্ডি থাকে না, শুধু চর্বিই থাকে, সেটাকে ছুরি অনেক দ্রুত কেটে দেয় এবং তার গভীর পর্যন্ত পৌঁছে যায়, তার জন্য এটা দিয়ে উদাহরণ দেয়া হয়েছে, অর্থাৎ এমন ঘরে বরকত দ্রুত পৌঁছে। নাম্বার ৯, হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আত্মীয়দের সাথে উত্তম আচরণ করতেন, মুসাফিরদের আপ্যায়ন করাতেন এবং হক ও ইনসাফের লক্ষ্যে সবার মুসিবত ও বিপদের সময় পাশে থাকতেন। ১০, এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ব্যক্তির কাছে গেলাম, সে আমাকে মেহমানদারি করেনি, এখন সে আমার নিকট এসেছে, আমি কি তার প্রতিশোধ নিব? ইরশাদ করলেন, না, বরং তাকে আপ্যায়ন করো। ১১, হযরত সাইয়েদুনা আতা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালামের যখন খাবার খাওয়ার সময় হতো আর সাথে খাওয়ার মতো কেউ থাকতো না, তখন এক বা দুই মাইল পর্যন্ত মেহমানের সন্ধানে বের হয়ে যেতেন যেন কোনো আহারকারী মিলে যায়। নাম্বার ১২, হযরত সাইয়েদুনা ইকরামা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালামের উপাধি আবুদ দাইফান, অর্থাৎ বড় মেহমানদারি সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ ছিল। তার ঘরের ৪টি দরজা ছিল এবং তিনি দেখতেন কোনো দরজা দিয়ে কেউ আসছে কিনা। ১৩, খাদিমুন নবী সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরে মেহমান আসে না সে ঘরে রহমতের ফেরেশতা আসে না। ১৪, মুফতি আহমেদিয়া খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাদের মেহমান সেই যিনি আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য বাহির অর্থাৎ অন্য শহর থেকে বা দেশ থেকে আসেন, তার সাথে পূর্ব থেকে যোগাযোগ থাকুক বা না থাকুক, সে আমাদের জন্য নিজের মহল্লা কিংবা নিজের শহর থেকে আমাদের সাথে ২-৪ মিনিটের জন্য সাক্ষাৎ করতে আসে, সে সাক্ষাৎকারী মেহমান নয়। তার খাতিরে অর্থাৎ ভালোভাবে সাক্ষাৎ করতে চান তবে সাক্ষাৎ করুন, তবে তার দাওয়াত নেই। আর যে অপরিচিত ব্যক্তি নিজের কাজের জন্য আমাদের নিকট আসে সে মেহমান নয়, যেমন বিচারক বা মুফতির নিকট মামলা কিংবা ফতোয়ার জন্য আসে সে বিচারক কিংবা মুফতির মেহমান নয়। নাম্বার ১৫, মেহমানের উচিত নিজের মেজবানের ব্যস্ততা ও জিম্মাদারির প্রতি লক্ষ্য রাখা। ১৬, বাহারে শরীয়ত তৃতীয় খণ্ডের ৩৯১ নং পৃষ্ঠায় হাদিস নাম্বার ১৪, যে ব্যক্তি আল্লাহ পাক ও কিয়ামত দিবসের প্রতি ইমান রাখে সে যেন মেহমানদের সম্মান করে, একদিন এক রাত তার পর্যবেক্ষণ করবে, অর্থাৎ একদিন তার সম্পূর্ণ দেখাশোনা করবে, নিজের সামর্থ্য অনুযায়ী অর্থাৎ যতটুকু সম্ভব তার জন্য কষ্ট করে, খাবার প্রস্তুত করাবে, আর তিন দিন জিয়াফত অর্থাৎ একদিন পর কষ্ট করবেন না, বরং যা মজুদ থাকে তা উপস্থাপন করুন, আর তৃতীয় দিন পর হলে সেটা সদকা, আর তিন দিন পর হলে সেটা সদকা। মেহমানের জন্য এটা হালাল নয় যে সেখানে এতদিন অবস্থান করা যার ফলে সে সমস্যায় পড়ে যাবে। ১৭, যখন আপনি কারোর সাথে মেহমান হিসাবে যান উত্তম হলো, ভালো ভালো নিয়তের সাথে সামর্থ্য অনুযায়ী মেজবান কিংবা তার বাচ্চাদের জন্য উপহার সামগ্রী নিয়ে যাওয়া। ১৮, হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মেহমানের চারটি বিষয় খেয়াল রাখা জরুরি। নাম্বার ১, যেখানে বসানো হবে সেখানেই বসে যাবে। নাম্বার ২, যা কিছু তার সামনে উপস্থাপন করা হবে তার উপর সন্তুষ্ট থাকবে, এটা যেন না বলে এর চেয়ে ভালো খাবার তো যদি আমি আমার ঘরেই খেতাম, কিংবা এ ধরনের অন্যান্য বাক্য। নাম্বার ৩, ঘরের মালিকের অনুমতি ব্যতীত অর্থাৎ মেজবানের অনুমতি ব্যতীত সেখান থেকে উঠে যাবে না। আর নাম্বার ৪, যখন সেখান থেকে বিদায় নিবে তার জন্য দোয়া করবে। নাম্বার ১৯, ঘর বা খাবার ইত্যাদি বিষয়ক মেহমান কোনো ধরনের সমালোচনা করবে না আর মিথ্যা প্রশংসাও করবে না। নাম্বার ২০, আপ্যায়নকারী ও মেহমানকে মিথ্যা সম্মুখীন করে এমন কোনো প্রশ্ন করবে না, যেমন আমাদের ঘর কেমন লাগলো, কিংবা বলা আমাদের খাবার আপনার পছন্দ হয়েছে কিনা। এমন সময় যদি পছন্দ না হওয়া সত্ত্বেও মেহমান ভদ্রতার কারণে পরিবার সম্পর্কে মিথ্যা প্রশংসা করে তাহলে গুণাগার হবে। নাম্বার ২১, আপ্যায়নকারী এভাবে প্রশ্ন করবে না যে আপনি পেট ভরে খেয়েছেন কিনা, কারণ এখানে উত্তরস্বরূপ মিথ্যার আশঙ্কা রয়েছে। কম খাওয়ায় অভ্যস্ত বা সতর্কতা অবলম্বনকারী বা কোনো কারণে কম খাওয়া সত্ত্বেও বারবার জোর বা বাড়াবাড়ি করা থেকে বাঁচার জন্য মেহমানকে মিথ্যা কথা বলতে হয় যে আমি পেট ভরে খেয়েছি। নাম্বার ২২, অনেক ক্ষেত্রে খাবারের সময় মেহমানের কাছে একজন ব্যক্তি নিযুক্ত করে দেওয়া হয়, যিনি নিজ হাতে মেহমানদেরকে খাবার বা তরকারি মাংস ইত্যাদি দিতে থাকে। মেহমানের এর কারণে অসুবিধা হতে পারে, যেমন সে মাংসের টুকরা খেতে অনাগ্রহী অথচ মেজবান কর্তৃক নিযুক্ত লোকটি তাকে মাংসের টুকরা দিয়েই যাচ্ছে। নাম্বার ২৩, আপ্যায়নকারীর উচিত কিছুক্ষণ পরপর বলা আরেকটু খান, কিন্তু এর জন্য জোর না করা, কারণ আবার যেন জোর করার কারণে বেশি খাবার না হয়ে যায় যার ফলে তার ক্ষতি হয়। ২৪, হযরত সাইয়েদুনা ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বন্ধু কম খেলে তাকে উৎসাহ দিন, খান, কিন্তু তিনবারের বেশি বলবেন না, কারণ এটা জোর করা আর সীমা অতিক্রম করার নামান্তর। ২৫, আপ্যায়নকারী একদম নিশ্চুপ থাকা অনুচিত, আর এটাও করা উচিত নয় যে খাবার রেখে অদৃশ্য হয়ে যাওয়া, বরং সেখানে উপস্থিত থাকবে। ২৬, মেহমানের সামনে খাদিম ইত্যাদির প্রতি নারাজ হবেন না। ২৭, আপ্যায়নকারীর উচিত নিজে মেহমানদারি করানো, খাদিমের দায়িত্বে তাকে ছেড়ে দিবেন না, কারণ এটা অর্থাৎ মেহমানদের অভ্যর্থনা জানানো হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নত। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে আহার করে তার কাছ থেকে কিয়ামতের দিন সেই খাবারের হিসাব নেওয়া হবে না। নাম্বার ২৮, হযরত সাইয়েদুনা ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি অল্প আহার করে যখন সে লোকদের সাথে আহার করবে তখন কিছুক্ষণ পর খাওয়া আরম্ভ করবে আর ছোট লোকমা উঠাবে এবং ধীরে ধীরে খাবে যেন শেষ পর্যন্ত অন্য লোকদের সঙ্গ দিতে পারে। ২৯, যদি কেউ এই জন্য দ্রুত হাত গুটিয়ে নিল যেন লোকদের অন্তরে স্থান পায় আর তাকে ক্ষুধা থেকে কম আহারকারী ধারণা করে তবে সে রিয়াকার ও জাহান্নামের আগুনের হকদার। ৩০, যদি ক্ষুধা থেকে কিছু বেশি এই জন্য খেয়ে নিল যে মেহমানের সাথে খাবার খাচ্ছে আর জানা আছে তিনি হাত গুটিয়ে নিলে মেহমানরা লজ্জা পাবে এবং পরিতৃপ্ত হয়ে খাবে না, এমতো অবস্থায়ও বেশি খেয়ে নেওয়ার অনুমতি রয়েছে, তবে এতটুকুই বেশি যেন না হয় যার ফলে পাকস্থলী খারাপ হওয়ার আশঙ্কা থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।